বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল قيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের। ট্রাম্পের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই বললেন ইরানের ভাইস প্রেসিডেন্ট। শেখ হাসিনার বক্তৃতার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা গুঁড়িয়ে দিল বাংলাদেশের 32 নম্বরের বাড়ি, সরকারের প্রতিক্রিয়ায় এবং ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনকে তলব। এবং শিকল বেঁধে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের প্রত্যার্পণের ঘটনার ব্যাখ্যা দিলেন জয়শঙ্কর। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের। ইরানের সর্বোচ্চ নেতার কর্ম ও কীর্তি সংরক্ষণ ও প্রচার বিভাগ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজস্ব পেজে বিভিন্ন ভাষায় এই মন্তব্য প্রকাশ করেছে। ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে যখন বিভিন্ন মহল থেকে নানা অযৌক্তিক মন্তব্য করা হচ্ছে ঠিক তখনই এই বক্তব্য প্রকাশ করা হল। সর্বোচ্চ নেতা এই বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট করেছেন যে ফিলিস্তিনি ভূখণ্ডের মালিকানা কেবল ফিলিস্তিনিদের, অন্য কেউ এর মালিকানা দাবি করতে পারে না। এদিকে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের প্রতি স্বৈরাচারী শাহের বিমানবাহিনীর কর্মকর্তাদের ঐতিহাসিক আনুগত্যের বার্ষিকীতে আগামীকাল ইসলামী ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিট ও আকাশ প্রতিরক্ষা ফোর্সের একদল কর্মকর্তা ও কর্মচারী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনেয়ির সঙ্গে সাক্ষাৎ করবেন। 1979 সালের ওই দিনে শাহের বিমানবাহিনীর অফিসাররা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের প্রতি আনুগত্য প্রকাশ করেন। এ কারণে ইরানের ফার্সি 19 বাহমান অর্থাৎ 7 ফেব্রুয়ারিকে বিমানবাহিনী দিবস হিসেবে পালিত হয়। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ বা আলোচনার কোনো পরিকল্পনা ইরান সরকারের নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভাইস প্রেসিডেন্ট আরেফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার ইচ্ছা সম্পর্কে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেন যে প্রশাসনের আপাতত তাদের এজেন্ডা এ ধরনের মুখোমুখি আলোচনা নেই। আরেফ বলেন, যদি ট্রাম্প বিশ্বাস করেন যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, তাহলে বোঝা উচিত যে এটি ইরানের একটি স্থায়ী কৌশল। এ বিষয়ে তিনি ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতার জারি করা ধর্মীয় ফতোয়ার কথা উল্লেখ করেন, যেখানে পারমাণবিক অস্ত্র উৎপাদন এবং সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে ইসলামী প্রজাতন্ত্র ধারাবাহিকভাবে সকল ক্ষেত্রে, বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে, একটি স্পষ্ট কৌশল বজায় রেখেছে। তিনি বলেন, আমরা মোটেও যুদ্ধ চাইছি না, তবে আমরা নিজেদেরকে রক্ষার জন্য যা করার করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের উপর তার কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহাল সম্বলিত স্মারকলিপি স্বাক্ষরকে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি। একই সঙ্গে একে একটি ব্যর্থ অভিজ্ঞতা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া এক বার্তায় আরাকচি বলেছেন যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহলের সিদ্ধান্ত ইরানকে আবার সর্বোচ্চ প্রতিরোধে বাধ্য করবে। বুদ্ধিমান ব্যক্তিদের সর্বোচ্চ প্রজ্ঞা বেছে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। আরাকচি আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করবে না এমন বাস্তব নিশ্চয়তা প্রদান করা মোটেও কঠিন নয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করার জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে মূলত তিনি তার প্রথম মেয়াদের নীতিতে ফিরে গেলেন। ইরানে দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন ড্রোনবাহী রণতরী পারস্য উপসাগরে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌবহরে যোগ দিয়েছে। আজ ইরানের দক্ষিণ পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত সমুদ্রবন্দর বন্দর আব্বাসে IRGC কমান্ডার শহীদ বাহমান বাকলি নামে নামকরণ করা ড্রোনবাহী রণতরীটি বাহিনীর নৌবহরে যোগ দিয়েছে। 180 মিটার দীর্ঘ রানওয়ে থাকা শহীদ বাকলি রণতরী সমুদ্রে ড্রোন এবং হেলিকপ্টার মিশনের জন্য একটি মোবাইল নৌ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। IRGC নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসেরি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বলেন, একটি বাণিজ্যিক জাহাজকে ড্রোনবাহী রণতরীতে রূপান্তর করতে 2 বছর সময় লেগেছে। তাংসেরি আরও বলেন, এই রণতরীটি যেহেতু স্বল্প ও মাঝারি পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সজ্জিত, তাই এটি বিভিন্ন ধরনের ছোট বিমান এবং বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সাথে লড়াই করতে সক্ষম। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, ইরানের প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জামের 90% দেশের ভেতরেই উৎপাদিত হয়। তিনি আজ সকালে পারস্য উপসাগরে ড্রোনবাহী রণতরী উদ্বোধনের সময় একথা বলেন। জেনারেল বাকেরি আরও বলেন, অন্য কোনো জাতি হলে নিষেধাজ্ঞার কারণে ধসে পড়ত, কিন্তু ইরানি জাতি উল্টো দিন দিন এগিয়ে যাচ্ছে এবং সামরিক ক্ষেত্রে যা অর্জিত হয়েছে তা সম্পূর্ণ ব্যতিক্রমী। ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়িটির অনেকটাই ভেঙে ফেলা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা 7:30 দিকে ধানমন্ডি 32 নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র জনতা। শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল রাতে ধানমন্ডি 32 নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। এদিকে ধানমন্ডি 5-এ অবস্থিত শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। খুলনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি এবং কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাবনা, বরিশাল, কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে বাংলাদেশের রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনায় বিবৃতি দিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। এই ঘটনাকে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না। ওদিকে ভারতের দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা ও বানোয়াট মন্তব্য বিবৃতি দেয় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তার হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেয়া হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া ইন্টারনেট ও স্যাটেলাইটে।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করছি রেডিও তেহরানের অনুষ্ঠানমালা সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আমাদের বলুন কোন অনুষ্ঠানটি আপনার বেশি ভালো লাগে। রাজনৈতিক, ধর্মীয়, খেলাধুলা, খবরাখবর নাকি ইরান বিষয়ক অনুষ্ঠান আপনার ভালো লাগে? আপনার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো নিঃসংকোচে আমাদের জানান। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মতামত পাওয়ার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। +9899372441 নাম্বারটি আবারও বলছি, +9899372441। আবারও অনুরোধ, আমরা কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। আমেরিকা থেকে 205 জন অবৈধ ভারতীয়কে হাতকড়া পরিয়ে সেকোলে বেঁধে দেশটির অমৃতসরে ফেরত পাঠানোকে কেন্দ্র করে আজ রাজ্যসভায় বিক্ষোভের মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিরোধীদের বিক্ষোভের মুখে জয়শঙ্কর রাজ্যসভায় বলেন, বিতাড়িত অবৈধ অভিবাসীদের সঙ্গে যাতে কোনো দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে ভারত আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছিল। তিনি বলেন, এটা নতুন কোনো ঘটনা নয়, আর এমন ঘটনা শুধু ভারতীয়দের সঙ্গে হচ্ছে না, প্রত্যেক দেশেরই অবৈধ অভিবাসী সঙ্গেই হচ্ছে। অবৈধদের ফেরত পাঠানোর অধিকার রয়েছে এবং প্রত্যেক দেশেরই অবৈধ অভিবাসীদের ফেরত নেওয়া উচিত। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইন রয়েছে বলে জানিয়ে কার্যত ট্রাম্প সরকারের হাতকড়া শিকলের পক্ষেই কথা বললেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। জয়শঙ্কর বলেন, মহিলা ও শিশুদের শেকল ও হাতকড়া পরানো হয়নি। তবে পিটিআই এর খবরে বলা হয়েছে, অমৃতসরে ফেরত আসা অবৈধ অভিবাসীদের কয়েকজন জানিয়েছেন, পুরো বিমান যাত্রাতেই তাদের হাত পা বাঁধা ছিল। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে সেখানকার জনগণকে সরিয়ে গাজা ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা সরাসরি এবং দৃঢ় ভাষায় প্রত্যাখ্যান করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গতকাল বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনার কঠোর নিন্দা করছে তেহরান। ট্রাম্পের এই পরিকল্পনাকে ইহুদিবাদী ইসরায়েলের সীমান্ত বৃদ্ধির পরিকল্পনা এবং ফিলিস্তিনি জনগোষ্ঠীর পরিচয় মুছে ফেলার ভয়াবহ নীল নকশা বলে মন্তব্য করেন ইসমাইল বাকাই। তিনি বলেন, গাজা উপত্যকা পরিষ্কার করার নামে জোরপূর্বক সেখানকার লোকজনকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার পরিকল্পনা প্রকৃতপক্ষে ইহুদিবাদী ইসরায়েলের হিসেবি এজেন্ডা, যার লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি জাতিকে মুছে ফেলা। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি সৈন্যরা দক্ষিণ গাজা উপত্যকার রাফায় এবং ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে। এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে। বার্তা সংস্থা ইনের বরাত দিয়ে পার্সোরে জানিয়েছে, গতকাল রাফা শহরে ইসরায়েলি সেনাবাহিনীর ছোড়া বুলেটে 13 বছর বয়সী ফিলিস্তিনি শিশু হামজা আল হাম শহীদ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাফা শহরের আল আওদা এলাকায় ইসরায়েলি সেনারা শিশুটিকে লক্ষ্য করে গুলি চালায়। এর ফলে সে আহত হয় এবং হাসপাতালে পাঠানো হলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। হামাস এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ নিয়ে গাজায় ইসরায়েলি সেনাদের হাতে শহীদ হওয়া ফিলিস্তিনের সংখ্যা 3 জনে পৌঁছাল। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার বিশ্ব সন্ধ্যা শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের প্রচেষ্টার পাশাপাশি জর্ডান নদীর পশ্চিম তীরের উপর ইসরায়েলে কর্তৃত্বকে স্বীকৃতি দেওয়ার পায়তারা করছে, এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আখতার।
বিভিন্ন খবরে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের প্রচেষ্টার পাশাপাশি জর্ডান নদীর পশ্চিম তীরের ওপর ইসরায়েলের কর্তৃত্বকে স্বীকৃতি দেওয়ার পায়তারা করছেন। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন পরিকল্পনার যৌক্তিকতা প্রমাণ করতে 15 মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলিদের দ্বারা সৃষ্ট ভয়াবহ ধ্বংসযজ্ঞের কথা উল্লেখ করে বলেছেন, গাজা উপত্যকা ফিলিস্তিনিদের জন্য এখন আর উপযুক্ত জায়গা নয় এবং তাদেরকে অবশ্যই ভালো ও নতুন জায়গা দিতে হবে। পাস টুডে জানিয়েছে, মার্কিন সরকারের এই নতুন অবস্থান থেকে বোঝা যায় যে ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহুর সহযোগিতায় অবশিষ্ট ফিলিস্তিনি ভূমি নিজেদের মধ্যে ভাগ করে নিতে চান। এর আগে ট্রাম্প বলেছিলেন যে গাজার ধ্বংসাবশেষ পুনর্গঠনের জন্য গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের মিশর ও জর্দানে স্থানান্তরিত করা উচিত, কিন্তু এখন মার্কিন প্রেসিডেন্ট আরও এক ধাপ এগিয়ে গাজার উপর পূর্ণ কর্তৃত্ব এবং ভূমধ্যসাগরের পূর্ব তীরে অবস্থিত এই ছোট ঘনবসতিপূর্ণ এলাকার মালিকানার দাবি করেছেন। ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি তার যৌবনে ভবন নির্মাণ শিল্পে কাজ করতেন এবং এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে তিনি মানবিক অজুহাতে যুদ্ধবিধ্বস্ত গাজার অধিবাসীদের অন্যত্র অপসারণ এবং সেখানে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো পুনর্নির্মাণের কথা বলছেন। এই যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের মতামত নেওয়ারও প্রয়োজন বোধ করছেন না। তিনি গাজায় বসবাসকারী 25 লাখ মানুষকে বাস্তুচ্যুত করার কথা বলেছেন। অন্যদিকে 30 লাখেরও বেশি ফিলিস্তিনি জনসংখ্যা অধ্যুষিত পশ্চিম তীরকে 1948 সালে ইসরায়েলের দখলীকৃত অঞ্চলের সাথে সংযুক্তির সম্ভাবনার কথাও বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই ইচ্ছা থেকে বোঝা যায় ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানের চিন্তা ভাবনা থেকে বর্তমান মার্কিন প্রশাসন সরে এসেছে বলে ধারণা করা হচ্ছে, এবং এটাও বোঝা যায় যে তারা অবশিষ্ট ফিলিস্তিনি অঞ্চলগুলো দখল করবে। অবশ্য এখন পর্যন্ত সমস্ত আরব দেশ সর্বসম্মতভাবে ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর এবং জর্দানে স্থানান্তরিত করার ধারণার বিরোধিতা করেছে। তবে এমন আশঙ্কাও করা হচ্ছে যে ট্রাম্প আরব দেশগুলো বিশেষ করে মিশর ও জর্দানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর রাজনৈতিক অর্থনৈতিক প্রভাবকে কাজে লাগানোর পাশাপাশি হুমকির ভাষাও প্রয়োগ করবে। অন্য কথায়, যদি মার্কিন সেনাবাহিনীকে গাজায় পাঠানো হয় এবং এ অঞ্চলের ওপর দখল দারিত্ব কায়েম করে এবং লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে মিশরে প্রবেশ করতে বাধ্য করা হয়, তাহলে কায়রো এই পদক্ষেপ ঠেকানোর সাহস পাবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, 80 বছর ধরে দখল দারিত্ব, যুদ্ধ এবং হত্যাযজ্ঞের মুখেও ফিলিস্তিনি জাতি তাদের ভূমি মুক্ত করার আদর্শ ত্যাগ করেনি। তারা চুপ থাকবে না এবং মার্কিন দখল দারিত্বের কাছে আত্মসমর্পণ করবে না। অতএব পশ্চিম এশীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জন্য শান্তিপূর্ণ জীবন প্রদানে ট্রাম্পের দাবির বিপরীতে নতুন মার্কিন প্রেসিডেন্ট আসলে পশ্চিম এশীয় অঞ্চলে নতুন যুদ্ধের আগুন জ্বালাতে চাইছেন, যার আগুন কেবল এ অঞ্চলের দেশগুলোকেই পোড়াবে না, ইসরায়েলকেও জ্বালিয়ে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, যখন লাখ লাখ ফিলিস্তিনির উপর অবিচার নির্যাতন দূর হবে এবং তারা তাদের স্বপ্নের দেশ অর্জন করবে, কেবল তখন ফিলিস্তিনের ভূমিতে শান্তি প্রতিষ্ঠিত হবে। প্রকৃতপক্ষে গাজায় মার্কিন মালিকানার দাবি এবং পশ্চিম তীরের উপর ইসরায়েলি সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে মূলত ফিলিস্তিন ইস্যুকে চিরতরে মুছে ফেলার চক্রান্ত চলছে।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/ ফার্স্ট টুডে বাংলা। ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনের জনগণের। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই, একথা বললেন ইরানের ভাইস প্রেসিডেন্ট। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা গড়িয়ে দিল 32 নম্বরের বাড়ি। এ বিষয়ে সরকারের প্রতিক্রিয়া এবং ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনকে তলব। শিকল বেঁধে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের প্রত্যার্পণের ঘটনার ব্যাখ্যা দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তো শ্রোতাবন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সূরা ফজরের আলোচনা শেষ করেছি, কাজেই আজ আমরা পবিত্র কোরআনে এর পরবর্তী সূরা সূরা বালাদের সংক্ষিপ্ত তাফসীর শুরু করব। মক্কায় অবতীর্ণ এই সূরায় 20টি আয়াত রয়েছে। এই সূরায় বলা হয়েছে, পার্থিব জীবনে কষ্ট ও পরিশ্রম ছাড়া কিছু অর্জিত হয় না। সূরাটিতে মানুষকে এই বলে ভৎসনা করা হয়েছে যে তাদেরকে সম্পদ ও ক্ষমতা প্রদান করলে তারা অহংকারী হয়ে যায়, সমাজের বঞ্চিতদের খোঁজ খবর নেয় না এবং আল্লাহর নিয়ামতের কুফরি করে ও অকৃতজ্ঞ হয়ে যায়।
প্রথমেই সূরা বালাদের 1-4 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিগাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিগাযাল বালাদ ووالد وما ولد لقد خلقنا الانسان في كبد
আমি শপথ করছি এই মক্কা নগরের, আর আপনি এই নগরে বসবাস করছেন। শপথ জন্মদাতার এবং সে যে সন্তান জন্ম দিয়েছে তার। নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে।
পবিত্র মক্কা নগরের শপথের মাধ্যমে এই সূরা শুরু হয়েছে, বিশ্ব নবীর উপস্থিতির কারণে যে নগর পবিত্রতা অর্জন করেছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যুগ থেকে মক্কা নগরী একত্ববাদে বিশ্বাসীদের সমাবেশস্থল হিসেবে পরিচিতি পেয়ে এসেছে। কাবা শরীফ একত্ববাদে বিশ্বাসী মুমিন বান্দাদের কিবলা হওয়ার কারণে মর্যাদাপূর্ণ হয়েছে, মূর্তি পূজারীদের জড়ো করা মূর্তিগুলোর জন্য নয়। পরের আয়াতে সকল পিতা ও পুত্রের শপথ করা হয়েছে, যাদের সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছেন হযরত ইব্রাহিম ও তাঁর পুত্র ইসমাইল আলাইহিমুসসালাম। এই দুই মহান নবী কাবা শরীফ পুনর্নির্মাণ করে মক্কা নগরীকে তহিদবাদীদের শক্ত ঘাঁটিতে পরিণত করেন। তবে এই আয়াতে সার্বিকভাবে বিশ্বের সকল পিতা পুত্রকে বোঝানো হয়েছে, পার্থিব জগতে মানব জাতির টিকে থাকার মূল ভিত্তি হচ্ছে পিতার মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হওয়া।
শপথের পর্ব শেষ হওয়ার পর মানুষ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরে বলা হচ্ছে, নিঃসন্দেহে আমি মানুষকে কষ্টক্লেশের মধ্যে সৃষ্টি করেছি। জি, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকে নানাভাবে কষ্ট স্বীকার করতে হয়। কেউ যদি এর উল্টোটা ভাবে, অর্থাৎ দুনিয়ার জীবনকে আরামায়েশ করে কাটানোর স্থান মনে করে, তাহলে সে ভুলের মধ্যে রয়েছে। খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতো মানুষের মৌলিক প্রয়োজনগুলো মেটানোর জন্য অর্থ উপার্জন, চেষ্টা ও পরিশ্রম ছাড়া সম্ভব নয়। তেমনিভাবে জ্ঞান অর্জন ও বিভিন্ন অঙ্গনে উন্নতির জন্য মানুষকে দিবানিশি পরিশ্রম করে যেতে হয়। এবারে সূরা বালাদের পাঁচ থেকে দশ নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين।
সে কি মনে করে যে কখনো তার উপর কেউ ক্ষমতাবান হবে না? সে বলে, আমি প্রচুর ধন সম্পদ নিঃশেষ করেছি। সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি? আমি কি তার জন্য সৃষ্টি করিনি চক্ষু যুগল, আর একটি জিহ্বা ও দুটি ঠোঁট, আর আমি তাকে পাপ ও পুণ্যের দুটো পথ দেখিয়েছি?
আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় এই ছয় আয়াতে বলা হচ্ছে, যে মানুষের জীবন কষ্ট ক্লেশে ভরা, সেই মানুষ কিভাবে এতটা দম্ভ ও অহংকারে বিভোর হয়ে যায় যে সে ভাবতে থাকে তাকে পাকড়াও করার মতো কোনো শক্তি তার উপরে নেই। সে কি দেখে না তার অবৈধ কামনা বাসনাগুলো চরিতার্থ করার জন্য সে কি পরিমাণ অর্থ ও সম্পদ ওড়ায় কিন্তু তার কামনাগুলো পূর্ণ হয় না? যে মানুষ সম্পদ ও ক্ষমতা লাভের মরিয়া প্রচেষ্টা চালায়, সে একটি বিষয়ে উদাসীন থাকে, আর তা হচ্ছে তার সকল কাজের উপর আল্লাহ তালা নজরদারি করছেন। মহান আল্লাহ যেমন মানুষের বাহ্যিক কর্ম প্রত্যক্ষ করেন, তেমনি এসব কাজ করার গোপন উদ্দেশ্য সম্পর্কেও তিনি সমক্ষ অবহিত।
এরপর মানুষকে প্রদত্ত দুটি বড় অনুগ্রহের প্রতি ইঙ্গিত করে আল্লাপাক বলছেন, আমি চারদিকের বিশ্বজগৎ চেনার জন্য তোমাদেরকে একদিকে চোখ ও জিহ্বা প্রদান করেছি এবং অন্যদিকে প্রজ্ঞা ও উপলব্ধি দান করেছি, যাতে তোমরা ভালো ও খারাপের পার্থক্য সঠিকভাবে বুঝতে পারো। মহান আল্লাহ আমাদেরকে যেসব নিয়ামত দান করেছেন সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হল চোখ। চোখ ছাড়া আশপাশের মানুষসহ অন্যান্য কোনো কিছুই চেনা প্রায় অসম্ভব। চারপাশের পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তার চোখ। নিঃসন্দেহে এই চোখ দিয়ে মানুষ মহান রবের সৃষ্ট যেসব সৌন্দর্য উপভোগ করে, তার ফলে আল্লাহ তাআলার প্রতি তার মস্তক অবনত না হয়ে পারে না।
জিহ্বা ও ঠোঁট মানুষের জন্য আল্লাহ প্রদত্ত আরেকটি নিয়ামত। মানুষের কথা বলার কাজে দুই ঠোঁট ও জিহ্বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ যেসব কথা বলতে চায়, ঠোঁট ও জিহ্বা তাকে তা বলতে সাহায্য করে। মানুষ যদি মুখ দিয়ে কথা বলতে না পারত, তাহলে তারা একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারত না এবং এক প্রজন্মের অভিজ্ঞতা আরেক প্রজন্মের কাছে স্থানান্তর করতে পারত না। জ্ঞান বিজ্ঞানের নানা ক্ষেত্রে মানুষ আজ যে চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছে তাও সম্ভব ছিল না। শরীরের বাইরের দেশ সমান এসব অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া আল্লাহ তাআলা মানুষকে দুটি অদৃশ্য শক্তিও প্রদান করেছেন। এর একটি হচ্ছে মানুষের বুদ্ধিমত্তা বা প্রজ্ঞা, যা দিয়ে সে সত্য উপলব্ধি করতে পারে, আর দ্বিতীয়টি হচ্ছে বিবেক, যা দিয়ে মানুষ নৈতিক ও মানবিক মূল্যবোধগুলো মেনে চলতে পারে।
কাজেই আল্লাহ তাআলা দৃশ্যমান ও অদৃশ্য বিষয়গুলো দেখার জন্য মানুষকে প্রয়োজনীয় দৃশ্যমান ও অদৃশ্য উপকরণ দান করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন করার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। যে কোনো কাজ করতে গেলে বিবেক মানুষকে ওই কাজের ব্যাপারে সতর্ক করে। কাজটি ভালো নাকি খারাপ সে সম্পর্কে কাজ শুরু করার আগেই মানুষের অন্তরে দাগ কাটে। ভালো ও খারাপ কাজ চেনার পর মানুষকে দুটির যে কোনো একটি বাছাই করে নেয়ার ক্ষমতা দেয়া হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার হাদিসে বলা হয়েছে, মহান আল্লাহ মানুষকে বলেন, তোমার জিহ্বা যদি খারাপ কথা বলতে চায় তাহলে ঠোঁট দুটি বন্ধ রাখো, আর তোমার দুই চোখ যদি হারাম বা নিষিদ্ধ কিছু দেখতে চায় তাহলে দুই পলক দিয়ে চোখ বন্ধ করে ফেলো, যাতে তা দেখা না যায়।
তো শ্রোতা বন্ধুরা, আমরা যেন আজকের আলোচনা থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারি, সেই কামনা করে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
আলোকোজ্জ্বল দশ প্রভাত।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিক আলোকোজ্জ্বল দশ প্রভাতের আজকের আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো এই প্রত্যাশা রইল।
আয়াতুল্লাহ খোমেনির ঘোষিত অস্থায়ী সরকার গঠন করতে দেয়া হবে না বলে বাখতিয়ার হুমকি দেয়। ১৯৭৯ সালের ৩ ফেব্রুয়ারি অস্থায়ী সরকার গঠনের উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছিলেন ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই। বাখতিয়ারের ওই কথাকে কোনো গুরুত্বই দেয়নি ইরানি জনগণ, কারণ তখন ইরানের অভিসম্বাদিত নেতাই পরিণত হয়েছিল ইমাম খোমেনি। দেশজুড়ে ব্যাপক গণবিক্ষোভ ও ধর্মঘটের ফলে অচল হয়ে পড়েছিল শাহের সরকার এবং সেনাবাহিনীতে দেখা দেয় ভাঙন। সেনা নিবাসগুলো থেকে নানা সেনা ইউনিট দলে দলে বিপ্লবীদের কাতারে যোগ দিচ্ছিল এবং পদে ত্যাগ করছিলেন সরকারি কর্মকর্তারা।
ইরানে ইসলামী বিপ্লবের একটি অন্যতম প্রধান লক্ষ্য ছিল দেশটির অর্থনৈতিক ও সামাজিক খাত সহ জনকল্যাণ ও উন্নয়নের সব খাতগুলোকে যথাসম্ভব উন্নত করা এবং জনগণের জীবনমানের উন্নয়ন সহ সার্বিক ক্ষেত্রে বৈষম্য দূর করে ন্যায় বিচার ও ভারসাম্য প্রতিষ্ঠা করা। এই লক্ষ্য অনেকাংশেই অর্জন করতে সক্ষম হয়েছে ইসলামী বিপ্লব পরবর্তী ইরান। আজ আমরা নানা ক্ষেত্রে শাহের শাসনামল ও বিপ্লব পরবর্তী ইরানের অগ্রগতির তুলনামূলক কিছু চিত্র বা পরিসংখ্যান তুলে ধরব। শিল্পখাতে বর্তমানে বিশ্বে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান ১৯তম, শাহের স্বৈর শাসনের যুগে এক্ষেত্রে ইরানের অবস্থান ছিল ৬৪তম। সামরিক শক্তির দিক থেকে বর্তমানে বিশ্বের ইরান ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। শাহের আমলে ইরান ছিল এক্ষেত্রে অনেক নিম্ন পর্যায়ে এবং সেই যুগে ইরানের সামরিক শক্তি ছিল পুরোপুরি মার্কিন সরকারের সহায়তার উপর নির্ভরশীল।
চিকিৎসা খাতে বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান 10, অন্যদিকে শাহের আমলে এক্ষেত্রে ইরানের অবস্থান ছিল 43তম। কৃষি খাতে বর্তমান ইরানের অবস্থান বিশ্বে 10ম এবং এক্ষেত্রে শাহী যুগের ইরানের অবস্থান ছিল 30তম। ক্রীড়াক্ষেত্রে বিশ্ব ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান 13তম এবং শাহী আমলে এক্ষেত্রে ইরানের অবস্থান ছিল 70তম। এরোস্পেস বা সামরিক বেসামরিক বিমান শিল্প, কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ সংক্রান্ত প্রযুক্তিতে বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান বিশ্বে 8ম এবং এক্ষেত্রে শাহানশাহ ইরানের অবস্থান ছিল 0। বর্তমান ইরানের শিক্ষিতের হার 97%, বিপ্লবের আগে তা ছিল 70%-এরও কম।
ন্যানো প্রযুক্তি খাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান বিশ্বে 3য় এবং শাহী ইরানের অবস্থান ছিল এক্ষেত্রে 0। সাবমেরিন বা ডুবোজাহাজ শিল্পে বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান বিশ্বে 6ষ্ঠ এবং এক্ষেত্রে শাহী ইরানের কোনো অবস্থানই ছিল না, বরং সে সময় এ খাতে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল। আবিষ্কার ও উদ্ভাবনের ক্ষেত্রে বর্তমান বিশ্বে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান 2য় এবং শাহী ইরানের অবস্থান ছিল 95তম স্থানে। জ্ঞান ও উৎপাদন খাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান বর্তমান বিশ্বে 4র্থ এবং এক্ষেত্রে শাহী ইরানের কোনো উল্লেখযোগ্য অবস্থানই ছিল না।
8 কোটি জনসংখ্যা অধ্যুষিত বর্তমান ইরানের 74% মানুষ শহরে এবং 26% মানুষ গ্রামে বাস করে। বর্তমানে শহরের মতো গ্রামের মানুষও সকল মৌলিক নাগরিক সুবিধাদি ভোগ করছে। স্বল্প আয়ের জনগণ কম খরচে ও ঋণ সুবিধা পেয়ে বাড়ির মালিক হচ্ছে। বিপ্লবীর পরপরই প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি, স্কুল কলেজ ও হাসপাতাল ক্লিনিক প্রতিষ্ঠা করে তাৎক্ষণিক নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। এখন ইরানের গ্রামের মানুষও স্বাস্থ্য বীমার অধিকারী। 5 বছর আগে সালের পরিসংখ্যান অনুযায়ী ইরানের গ্রামাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 55,000, বিপ্লবের আগে ছিল 22,246টি। গত 4 দশকে ডেনাইট স্কুল 9টি থেকে বেড়ে হয়েছে 1,387টি। শাহ সরকারের আমলে গ্রামে খেলার মাঠ ছিল মাত্র 12টি, বর্তমানে 2,182টি। ইসলামী বিপ্লবের আগে গ্রামে পাকা রাস্তা ছিল মাত্র 200 কিলোমিটার, বর্তমানে তা বেড়ে হয়েছে 1,03,000 কিলোমিটার। আধা পাকা রাস্তা ছিল 8,200 কিলোমিটার আর এখন 1,29,000 কিলোমিটার।
ইসলামী বিপ্লবের আগে ইরানের গ্রামাঞ্চলের জন্য কোনো ফায়ার সার্ভিস কেন্দ্র ছিল না। বর্তমানে 380টি গ্রামে ফায়ার সার্ভিস সেবা চালু আছে। সে সময় ইরানের 312টি গ্রামে টেলিযোগাযোগ ব্যবস্থা ছিল। বর্তমানে ইরানের 5,312টি গ্রামের মানুষ টেলিফোন ব্যবহার করে। দেশটিতে গত 40 বছরে 33,500 পল্লী উন্নয়ন পরিষদ গড়ে তোলা হয়েছে। রেজা শাহ আমলে ইরানের পল্লী অঞ্চলের জন্য চিকিৎসক ছিলেন 1,382 জন, বর্তমানে তা বেড়ে হয়েছে 5,353 জনে। এভাবে প্রায় সকল ক্ষেত্রে ইরানের গ্রামীণ জীবনে ব্যাপক উন্নয়ন ঘটেছে। ইরানের নারী সমাজও ইসলামী বিপ্লবের পর অনেক অগ্রসর ও উন্নত অবস্থায় পৌঁছেছে। ইরানের নারী সমাজে এখন উচ্চ শিক্ষিতের সংখ্যা ব্যাপক এবং তাদের কেউ কেউ ভাইস প্রেসিডেন্ট, রাষ্ট্রদূত ও মন্ত্রী পর্যায়ে দায়িত্ব পালন করছেন। ইরানের নারীরা এখন সশস্ত্র বাহিনী ও পুলিশে উচ্চ পর্যায়ে রয়েছে এবং ইরানের নারী পাইলটও রয়েছে একাধিক।
শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের নানা সাফল্য নিয়ে আমরা আরো কথা বলবো আগামী আসরগুলোতে। তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনাই আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এ সপ্তাহ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত পর্বের ধারাবাহিকতায় আজও আমরা বিশ্ববিখ্যাত ইরানি মনীষী আবু রায়হান বিরুনির সম্পর্কে আলোচনা করব ও সময় থাকলে ইরানের আরও একজন বিশ্বখ্যাত মনীষীর পরিচিতি সংক্রান্ত আলোচনা শুরু করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
আবু রায়হান বিরুনির সম্পর্কে এটাও বলা হয়ে থাকে যে তিনি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কথাও বলে গেছেন। তিনি বলেছেন যে এই শক্তির আকর্ষণ বা টানের কারণেই পৃথিবীর বাতাসে নিক্ষিপ্ত বস্তু মহাবিশ্বে ছিটকে পড়ে না ও পৃথিবীর কোনো স্থির বস্তুও মহাশূন্যে পড়ে যায় না। বিরুনির এই বক্তব্যের শত শত বছর পর নিউটন আপেল পড়ার ঘটনা থেকে মাধ্যাকর্ষণ শক্তির বিষয়টি উপলব্ধি করেন। বিরুনি পশ্চিমা বিজ্ঞানী কোপার্নিক ও গ্যালিলিওর শত শত বছর আগে সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণনের কথা বলে গেছেন। বিরুনি বিনা বাধায় ও স্বাধীনভাবে তার এইসব বৈজ্ঞানিক মত ব্যক্ত করতে পেরেছিলেন এবং অন্যান্য মুসলিম বিজ্ঞানীরা বিরুনির এইসব বক্তব্য মেনে নিয়েছিলেন। কিন্তু শত শত বছর পর গ্যালিলিও সহ পাশ্চাত্যের অনেক বিজ্ঞানী একই ধরনের মত ব্যক্ত করতে গিয়ে সেখানকার ক্ষমতাধর গির্জার রোশানলের শিকার হয়েছিলেন এবং অনেকেই এ কারণে মৃত্যুদণ্ডের শিকার হয়েছেন। ইতালির এক বিজ্ঞানীকে বৈজ্ঞানিক সত্য মত প্রকাশের কারণে কথিত আদালতের বিচারকদের রায়ে জীবন্ত পুড়িয়ে মারা হয়।
বিরুনি সন ও তারিখের গণনা তথা পঞ্জিকার গণনায় সংস্কারের ছিলেন। তার সংস্কার করা পঞ্জিকা ছিল 600 বছর পরে পোপ পেগ্রিসির সংস্কার করা পঞ্জিকার চেয়েও বেশি উন্নত শুদ্ধ। তিনি সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণন ও নিজ অক্ষকেন্দ্রিক পৃথিবীর ঘূর্ণন, পৃথিবীর গোলাকার হওয়া ও বার্ষিক গতির কথা বলে গেছেন। কোপার্নিক, কেপলার ও নিউটনের মতো পশ্চিমা বিজ্ঞানীদের 600 বছর আগেই গণিত ও জ্যোতির্বিদ্যা সহ বিজ্ঞানের নানা বিষয়ের উপর অভিধান বা সংক্ষিপ্ত ব্যাখ্যার বই লিখে গেছেন আল বিরুনি। পরবর্তীকালে তার সেই বই সবসময় ব্যবহার করছেন পশ্চিমা পণ্ডিতরা।
বিরুনি জ্যামিতিক গুণোত্তর ধারার যোগফল গণনার পদ্ধতি সহ নানা ধরনের পরিমাপ পদ্ধতি ও ফোয়ারার পানি উত্তোলন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তিনি পৃথিবীর ব্যাসার্ধ ও সমভূমির বরাবরে সূর্যের অক্ষকেন্দ্রিক কোণের পরিমাপ করেছেন আজহতে প্রায় 1000 বছর আগে, যখন আধুনিক পরিমাপ যন্ত্র বলতে কিছুই ছিল না। বিরুনির হিসেবে সমভূমির বরাবরে সূর্যের অক্ষকেন্দ্রিক কোণের পরিমাপ হয়েছিল 35 ডিগ্রি 35 মিনিট, আর আধুনিক পদ্ধতিতে এর পরিমাপ হল 23 ডিগ্রি 27 মিনিট। বিজ্ঞানের নানা ক্ষেত্রে এত সব অমূল্য অবদানের জন্য আল বিরুনিকে বলা হয় আধুনিক যুগের মানুষ।
এবার আমরা আলোচনা করব বিখ্যাত ইরানি গণিতবিদ, জ্যোতিষবিদ, দার্শনিক, ভূগোল বিশারদ ও ইতিহাস বিশেষজ্ঞ আবু জাফর মোহাম্মদ ইবনে মুসা খারেজমি সম্পর্কে। তার জন্ম ও মৃত্যুর সুস্পষ্ট তারিখ পাওয়া যায়নি, তবে এটা স্পষ্ট যে তিনি আব্বাসীয় শাসনামলে জীবনযাপন করেছেন। তার জন্ম হয়েছিল খারেজমে 1805 হিজরির আগে। খারেজম অঞ্চলটি বর্তমানে উজবেকিস্তানের নামে পরিচিত। বিজ্ঞানী হিসেবে খারেজমির খ্যাতি মূলত গণিতে ও বিশেষ করে বীজগণিতে তার অমূল্য অবদানের কারণে। তাকে বলা হয় বীজগণিত বা আলজেব্রার জনক। খারেজমি সে সময়কার গণিতবিদ্যায় যতটা প্রভাব ফেলেছিলেন আর কেউই সে যুগে ততটা প্রভাব ফেলতে পারেনি। মার্কিন ইতিহাসবিদ জর্জ শার্টন বিজ্ঞানের ইতিহাসের একটি ভূমিকা শীর্ষক বইয়ে হিজরির নবম শতকে খারেজমির যুগ বলে অভিহিত করেছেন। বিশ্ববিখ্যাত ইরানি গণিতবিদ খারেজমির লিখনীকে গবেষকরা আধুনিক যুগেও ব্যাপক গুরুত্ব দিয়ে থাকেন। মধ্যযুগের প্রখ্যাত অনেক অনুবাদকই বীজগণিত সম্পর্কে খারেজমির লেখা বই অনুবাদ করেছেন।
খারেজমি মূলত বীজগণিতের রৈখিক ও দ্বিঘাত সমীকরণ সম্পর্কিত সূত্র বা প্রতিজ্ঞাগুলোতে বেশি দক্ষ ছিলেন। ভারতীয় সংখ্যার যোগ ও বিয়োগ সম্পর্কে তার লেখা বইয়ের অনুবাদের সুবাদেই ইউরোপে গৃহীত হয়েছে ভারতীয় আরবীয় সংখ্যা পদ্ধতি, যা আজও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে অভিন্ন। অ্যালজেব্রা শব্দ বা পরিভাষাটি ইউরোপীয়রা চালু করেছিল খারেজমির বই থেকেই। আব্বাসীয় শাসক মামুনের শাসনামলে খারেজমি রাজদরবারের সদস্য হন। তিনি বাগদাদের বিজ্ঞানী সভারও সদস্য ছিলেন। বিজ্ঞানের নানা বিষয়ে অনেক বই লিখেছেন খারেজমি, কিন্তু খারেজমির জীবন সম্পর্কে খুব কম তথ্যই জানা যায়, কারণ খারেজমি সম্পর্কিত বেশিরভাগ বইয়ে মূলত তার বৈজ্ঞানিক অবদানগুলোই তুলে ধরা হয়েছে। মনে করা হয় যে তিনি জন্ম নিয়েছিলেন 164 থেকে 184 হিজরির মধ্যে, আর সম্ভবত তার মৃত্যু ঘটেছিল 232 হিজরিতে। আলজেব্রা সম্পর্কিত খারেজমির বইয়ের ভূমিকা পড়লে বোঝা যায় তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক মুসলমান। দৃশ্যত তার পরিবার ছিল ট্রান্স অক্সিয়ানা ও খোরাসান অঞ্চলের অধিবাসী। আব্বাসীয় শাসক মামুন যখন বাগদাদ শহর নির্মাণ করাচ্ছিলেন, তখন খারেজমি বাগদাদকে নিজের আবাসস্থল হিসেবে বেছে নেন। উমাইয়া রাজবংশের পতন ঘটেছিল 132 হিজরিতে। এরপর শুরু হয় আব্বাসীয় রাজতান্ত্রিক শাসন। এই নতুন রাজবংশের ক্ষমতা জোরদারে সহায়তা করেছিল ইরানিরা।
আব্বাসীয় দরবারের গুরুত্বপূর্ণ নানা পদে অসীম ছিল ইরানিরা। ইরানিরা গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, দর্শন ও জ্ঞানবিজ্ঞানের অন্যান্য শাখার চর্চাকে বিশেষভাবে গুরুত্ব দিত। ফলে ইরানি মন্ত্রীদের উৎসাহে বিজ্ঞান চর্চায় সক্রিয় বিজ্ঞানীদের সহায়তা দিতে অগ্রণীর হন আব্বাসীয় শাসকরা।
খারেজমির জন্মের কিছু আগে আব্বাসীয় শাসক হন হারুন। তার শাসনামলে ইরানের বার্মাকি বংশ প্রধানমন্ত্রীদের দায়িত্ব পালন করেছে। এই বংশ বিজ্ঞানী ও জ্ঞানীগুণীদের সহায়তা দেওয়ার ঐতিহ্য বজায় রাখে। বার্মাকিরা গ্রিক ও সুরিয়ানি ভাষায় লেখা বিজ্ঞান ও দর্শন সম্পর্কিত বইগুলোকে আরবিতে অনুবাদের জন্য সর্বাত্মক চেষ্টা চালাত। খারেজমি মামুনের শাসনামলে ব্যাপক খ্যাতি অর্জন করেন। মামুনের রাজদরবারের প্রধান গণিতবিদ ও জ্যোতির্বিদ হিসেবেই খারেজমি এই সম্মান অর্জন করেন। তিনি ভারতবর্ষের নানা জ্ঞানবিজ্ঞান ও প্রথার সঙ্গেও পরিচিত ছিলেন।
Thank you.